বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 29 জানুয়ারি, 15 মাঘ এবং ফার্সি 9 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53 মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযোগ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। এরপর রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এরপর প্রান্তিক আয়োজনে শুনবেন প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। জর্ডান সীমান্তের কাছে ড্রোন হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনায় হামাস বলেছে ড্রোন হামলা ছিল আমেরিকার জন্য সুস্পষ্ট বার্তা। ইরান বলেছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জন্য ইরানকে জড়িয়ে ব্রিটিশ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করবে না নিরাপদ সড়কচাই সংগঠন, সরকারকে পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার আহ্বান। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেছেন বিজেপি যাই বলুক এখানকার সবাই দেশের নাগরিক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। জর্দান, ইরাক ও সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত 3 মার্কিন সেনা নিহত ও অপর 34 জন আহত হয়েছে। গতকাল ওই হামলা চালানো হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হল। প্রাথমিকভাবে হামলাটি জর্দানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হয়েছে বলে আমেরিকার সন্ত্রাসী সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও রোববার রাতে আম্মান সরকার জানায় ঘাঁটিটি সীমান্তের ওপারে সিরিয়ায় অবস্থিত। মার্কিন সরকার জাতিসংঘের ম্যান্ডেট বা দামেস্কের অনুমতি ছাড়াই সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন রোববার রাতে প্রকাশিত এক বিবৃতিতে ওই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে জর্দানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানাফ ঘাঁটিতে তারা ওই হামলা চালিয়েছে। এর আগে গত মাসে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ওপর গত 17 অক্টোবর থেকে অন্তত 97 বার হামলা হয়েছে, তবে এসব হামলায় কেউ গুরুতর আহত হয়নি। এই প্রথম ইরাকের প্রতিরোধ আন্দোলনের হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, সিরিয়ার মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলা ছিল আমেরিকার জন্য একটি সুস্পষ্ট বার্তা। হামাসের মুখপাত্র সামি আবু জোহরি এক বিবৃতিতে বলেছেন, তিন মার্কিন সেনার নিহত হওয়ার ঘটনায় বাইডেন প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছেছে যে গাজার নিরপরাধ মানুষের হত্যাযজ্ঞ চলতে থাকলে তাকে গোটা মুসলিম উম্মার মোকাবেলা করতে হবে। তিনি আরও বলেন, গাজার বিরুদ্ধে মার্কিন ইহুদিবাদী আগ্রাসনের আগুন গোটা অঞ্চলকে জ্বালিয়ে ছারখার করে দিতে পারে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনও মার্কিন সেনাঘাটিতে হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। এটি এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্য অঞ্চলে অবৈধ মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে এটা ছিল একটা স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া। ইসলামী জিহাদের বিবৃতিতে আরও বলা হয়েছে, গাজা উপত্যকায় প্রায় চার মাস ধরে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যার প্রতি আমেরিকা যে নির্লজ্জ সমর্থন ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার পরিণতি হচ্ছে এই হামলা। গাজা উপত্যকায় গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে অন্তত 26,400 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সিরিয়া জর্দান সীমান্তে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে গতকালের ড্রোন হামলার জন্য ব্রিটিশ সরকার ইরানকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি তার দেশকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ও বাগাড়ম্বর করায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রচণ্ড সমালোচনা করেছেন। তিনি এক বিবৃতিতে বলেছেন, মধ্যপ্রাচ্যে যা কিছু ঘটছে তা উল্টো করে তুলে ধরার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। এছাড়া তারা তৃতীয় পক্ষের বিশেষ করে শিশু হত্যাকারী ইহুদিবাদী সরকার দ্বারা প্ররোচিত হয়ে এ ধরনের বক্তব্য দিচ্ছে। গতকাল সিরিয়া জর্দান সীমান্তের আল তানাফ ঘাঁটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটি ড্রোন আঘাত হানে, এতে 3 মার্কিন সেনা নিহত ও 34 জন আহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেন এবং প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। তবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এজন্য সরাসরি ইরানকে দায়ী করে বলেন, প্রতিরোধ ফ্রন্টের এসব হামলা পরিচালনায় ইরান জড়িত রয়েছে। তেহরান এ ধরনের অভিযোগ বহু আগে থেকে নাকচ করে দিয়ে বলে এসেছে, ইয়েমেন, ইরাক কিংবা লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যা কিছু করছেন তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সক্ষমতা অনুযায়ী করছেন এবং এখানে তেহরানের কোনো হাত বা সংশ্লিষ্টতা নেই। ইরান আরও বলেছে, মধ্যপ্রাচ্যে তার কোনো প্রক্সি গ্রুপ নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, আমরা মনে করি গাজায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার সমস্যা সমাধানের উপায় নয়, জরুরি যুদ্ধবিরতিই পারে সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। তিনি বলেন, প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ডে ইরানের কাছ থেকে অনুমতি গ্রহণ করে না। ফিলিস্তিনিদের সমর্থনে কিংবা তাদের সুরক্ষায় নেওয়া প্রতিরোধ গোষ্ঠীগুলোর সিদ্ধান্তেও ইরান কোন রকম হস্তক্ষেপ করে না। কানিয়ানি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগের পুনরাবৃত্তি করার মধ্যে তাদেরই স্বার্থ রয়েছে যারা এ অঞ্চলে নিজেদের সমস্যাগুলো ঢেকে রাখার লক্ষ্যে আমেরিকাকে টেনে আনতে চায়। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুচ ব্রিগেডসের যোদ্ধারা গতরাতে গাজার খুব কাছেই ইসরায়েলের ভেতরে ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজার কাছে ইহুদি বসতিতে রকেট আঘাত হানলে সাইরেন বাজার শব্দ শোনা গেছে। ইসলামী জিহাদের প্রতিরোধ যোদ্ধারা এমন সময় ইহুদি বসতি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে যখন সম্প্রতি খোদ ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে যেসব অস্ত্র ব্যবহার করছে তার একটা উল্লেখযোগ্য অংশ ইসরায়েলের এবং হামাস এসব অস্ত্র যুদ্ধের গণিমত হিসেবে পেয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী দাবি অনুযায়ী তাদের অনেক অস্ত্র হামাসের ভূগর্ভস্থ টানেল দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের কাছে পৌঁছেছে। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্যে দেখা গেছে, ইসরায়েলিরা শুধু যে প্রতিরোধ সংগঠনগুলোর লক্ষ্য উদ্দেশ্য ও কৌশল ধরতে ব্যর্থ হয়েছে তাই নয়, একই সঙ্গে ফিলিস্তিনিদের অস্ত্রের সক্ষমতা নিয়েও তারা ভুলের মধ্যে রয়েছে। এতে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী গত 17 বছর ধরে গাজা অবরোধের জন্য যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছিল এখন সেই সব অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সরকারি উদ্যোগে সড়ক দুর্ঘটনার একটি পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই সংগঠন। এখন থেকে সংগঠনটি আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না বলে জানিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সরকারি উদ্যোগে সড়ক দুর্ঘটনার একটি পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই। একই সঙ্গে এখন থেকে আর সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করবে না নিরাপদ সড়ক আন্দোলনের সংগঠন নিরাপদ সড়ক চাই নিশ্চয়। টানা গত 10 বছর ধরে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছিল সংগঠনটি। সোমবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নিশ্চার চেয়ারম্যান ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সংগঠনের তথ্যে গরমিল রয়েছে। সরকারের 3 দপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিআরটি এর সমন্বয়ে শক্তিশালী সড়ক সেল গঠনের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, নিরাপদ সড়ক চাই 2012 সাল থেকে যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রকাশ করে আসছিল, সেদিন থেকে আমরা সরকার ও দেশবাসীকে জানিয়ে আসছি এই কাজটি আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে শুরু করেছি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর ও সরকারের সড়ক মন্ত্রণালয় ও সরকারের এই দুটাকে সমন্বয় করে পাশাপাশি আমি বলবো যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সঙ্গে সম্পৃক্ত করে একটি শক্তিশালী রোড ক্র্যাশ ডাটা সেল তৈরি করা যায়, তাহলে আমরা রোড ক্র্যাশকে আমরা অ্যাড্রেস করতে পারবো। কোন জায়গায় আমরা কাজ করলে পরে কীভাবে সেটি কাজ হবে, সেই জিনিসগুলো সেই তথ্যগুলো আমরা সঠিকভাবে আমরা কাজে লাগাতে পারবো।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, বিজেপি ক্যা ক্যা করলেও বাস্তবতা হচ্ছে সবাই নাগরিক। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বা ক্যা প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করেছেন। আজ সোমবার কুচবিহারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মমতা সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী এনআরসি সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও বিজেপির সমালোচনা করেন। গতকাল রোববার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপির নিশ্চিন্তপুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা শান্ত তনু ঠাকুর জোর দিয়ে এক সপ্তাহের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু হবে বলে জানান। আজ সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ বা ক্যা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রসঙ্গত 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হলেও তার বিধি তৈরি না হয় এতদিনেও তা কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার। বিতর্কিত ওই আইনে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ লুজমা খামেনেই আজ উৎপাদন সক্ষমতা বিষয়ক মেলা পরিদর্শন করেছেন। রাজধানী তেহরানে ইমাম খামেনি রহমতুল্লাহ আলাই হোসাইনিয়াতে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে জ্ঞানভিত্তিক কোম্পানি এবং সরবরাহ ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই মেলায় জ্বালানি, তেল ও পেট্রোকেমিক্যাল শিল্প, মোটর শিল্প, খনিজ ও ধাতব শিল্প এবং যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও স্যাটেলাইট উৎপাদন শিল্প সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের সাফল্য তুলে ধরা হয়েছে। মেলায় খাদ্য ও কৃষিপণ্য, চিকিৎসা সরঞ্জাম, হস্তশিল্প, আকাশ, সমুদ্র, রেল এবং স্থলপথের পরিবহন, টেক্সটাইল শিল্প, হাউজিং এবং গৃহস্থালীর যন্ত্রপাতি সহ দেশে উৎপাদিত নানা পণ্য স্থান পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা এসব স্টল ঘুরে দেখেছেন। তেল, কূপ, খনন ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি, মোটরসাইকেল এবং এগুলো চার্জ করার যন্ত্রপাতির পাশাপাশি জ্বালানি সাশ্রয়ী গাড়ির বিভিন্ন ইঞ্জিন পরিদর্শন করানো হয়। এ সময় বিভিন্ন স্টলে দায়িত্বে থাকার ব্যক্তিরা সর্বোচ্চ নেতার সামনে তাদের উৎপাদিত পণ্য সম্পর্কে সংক্ষিপ্ত ব্যাখ্যা তুলে ধরেন। শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন বলেছেন তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তিনি আরও বলেছেন, একটি আঞ্চলিক শক্তি হিসেবে ইরান ও আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বলে তিনি মনে করেন। সিরিয়া জর্দান সীমান্তবর্তী একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের চালানো ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস ব্রাউন এ মন্তব্য করেন। এবিসি নিউজ এ খবর জানিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার একই সময়ে সামরিক ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করবে। জেনারেল ব্রাউন বলেন, আমাদের উদ্দেশ্য মার্কিন সেনাদের রক্ষা করা, পূর্ণ মাত্রার সংঘর্ষ বা যুদ্ধে জড়ানো নয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। জর্দানের উত্তর পূর্বে মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার রাতে হামলায় অন্তত তিন মার্কিন সেনা নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হওয়ার পর এই হামলায় ইরানের সংশ্লিষ্টতা আছে বলে আবারও তেহরান বিরোধী অভিযোগের পুনরাবৃত্তি করেছে আমেরিকা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছি আমি বাবুল আখতার। জর্দানের উত্তর পূর্বে মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার রাতে হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার পাশাপাশি কয়েক ডজন আহত হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন সহ কিছু আমেরিকার কর্মকর্তা দাবি করেন যে এই হামলা ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত প্রতিরোধকামী সংগঠনগুলো পরিচালনা করেছে। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম এশিয়ায় মার্কিন বাহিনী বা ইহুদিবাদী শাসকদের অবস্থানে প্রতিটি হামলার পর সাধারণত পাশ্চাত্যের কর্মকর্তারা এবং গণমাধ্যমগুলো এ অঞ্চলে প্রতিরোধকামী সংগঠনগুলোকে সমর্থন দেওয়ার অজুহাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হামলার মূল শক্তি হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছে। এটা বলার অপেক্ষা রাখে না যে অবশ্য ইরান সবসময় বলে আসছে যে তারা ইসলামী প্রতিরোধকামী সংগঠনগুলোর উপর সমর্থন অব্যাহত রাখবে, তবে তেহরান এও জোর দিয়ে বলেছে যে এসব সংগঠন তাদের সিদ্ধান্ত কর্মপন্থা বাস্তবায়নের ক্ষেত্রে ইরানের কাছ থেকে কোনো নির্দেশনা গ্রহণ করে না। এর আগে সফল আলাক্সা তুফান অভিযান, যেটি ফিলিস্তিনিদের প্রতিরোধকামী সংগঠন হামাসের নেতৃত্বে অন্যান্য প্রতিরোধকামী বাহিনী 7 অক্টোবর শুরু করেছিল এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতিরোধকে চূর্ণ করেছিল, কিছু আমেরিকান এবং জায়নবাদী চক্র এ ধরনের বড় গোয়েন্দা এবং নিরাপত্তা ব্যর্থতা ঢাকার জন্য ইরানকে জড়িয়ে নানা অভিযোগ করেছে। পশ্চিম এশিয়া অঞ্চলের প্রতিরোধকামী সংগঠনগুলোর সঙ্গে ইয়েমেনি বাহিনী, গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বর্বরচিত হামলা এবং এই ইহুদিবাদী শাসক গোষ্ঠীর প্রতি ওয়াশিংটনের সর্বাত্মক সমর্থনের পর বারবার এ অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। এছাড়া গাজা যুদ্ধের শুরু থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ক্রমাগত হামলা এবং এ হামলায় জাতিসংঘের সর্বাত্মক সমর্থনের কারণে এ অঞ্চলে সংঘাতের পরিধি বেড়ে যাওয়ার বিপদ সম্পর্কে ইসলামী প্রজাতন্ত্র ইরান বারবার সতর্ক করেছে। আমেরিকান বাহিনীর মাধ্যমে ইরাক ও সিরিয়ায় জাতীয় সার্বভৌমত্বের বারবার লঙ্ঘন এবং ইরাক, সিরিয়া ও ইয়েমেনের জনগণের বিরুদ্ধে বোমা হামলা পশ্চিম এশিয়া অঞ্চলে চলমান অস্থিতিশীলতার পরিবেশ আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে ইরান বারবার বলে আসছে। পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক অবস্থানের বিরুদ্ধে গতকালের পদক্ষেপটি সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার বিরুদ্ধে সবচেয়ে ভারী হামলা ছিল। এই হামলা গাজা যুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে আমেরিকার ব্যাপক সমর্থন এবং এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টি করার ওয়াশিংটনের অপতৎপরতার ফলাফল বলে
বিশেষজ্ঞরা মনে করছেন। অতএব এ অঞ্চলে মার্কিন অবস্থানের উপর হামলার ক্ষেত্রে ইরানের ভূমিকার দাবিকে আঞ্চলিক সংঘাতকে প্রসারিত করার এবং গাজার ইহুদিবাদী শাসক গোষ্ঠীর গণহত্যা, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে, তা থেকে জনগণের দৃষ্টিকে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। নির্বাচন পরবর্তী সরকার গঠন ও নতুন সরকারের পথ ছলা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে প্রতিবেদন করে যাচ্ছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি।
নির্বাচন পরবর্তী সরকার গঠন ও নতুন সরকারের পথ চলার পরে আবারও নানা আলোচনা শুরু হয়েছে রাজনীতির মাঠে। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা বিভিন্ন প্রোগ্রামে বিএনপির রাজনীতির সমালোচনার পাশাপাশি অভিযোগের তীরও ছুড়ছেন তাদের দিকে। পিছিয়ে নেই বিএনপির নেতারাও। আজ সোমবার রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় ক্ষত সৃষ্টি করতে ষড়যন্ত্র চালাচ্ছে বিএনপি। আওয়ামী লীগ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপির হুমকি ধামকিতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই, রাজপথেই তাদের সকল সন্ত্রাসের জবাব দেয়া হবে। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রাম করে আসছে।
গণতন্ত্রের সব দলেরই রাজনীতি করার অধিকার আছে। রাজপথের বিষয়ে আমরা রাজপথে জবাব দেব। আওয়ামী লীগ আগেও রাজপথে ছিল, এখনো রাজনৈতিক ময়দানে আমরা কাউকে এক বিন্দু ছাড় দেব।
আবারও বিএনপি আন্দোলনের মাধ্যমে নাশকতা শুরু করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন,
বিএনপির হুমকি ধামকিতে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। এগুলো অসার ফাঁকা বলি বেলুনের মতো।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, 7 জানুয়ারি আওয়ামী লীগের শোচনীয় নৈতিক পরাজয় ঘটেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ডক্টর মঈন বলেন, ক্ষমতায় যাবার জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করছে বিএনপি। তিনি জানান, ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে থাকবে বিএনপির নেতাকর্মীরা।
7ই জানুয়ারি দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের 18 কোটি মানুষ, 12 কোটি ভোটার, তারা নির্বাচন বর্জনের মাধ্যমে এই সরকারকে সম্পূর্ণভাবে বর্জন করেছে। সেদিন তাদের শোচনীয় নৈতিক পরাজয় হয়েছে। গণতন্ত্রকে তারা হরণ করেছে, সেই গণতন্ত্রকে আমরা বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দিতে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছি যথারীতি আমরা তিনজন, আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিক্ষক ও ছাত্র উভয়ই পুরস্কারের অংশীদার হয়, কিন্তু অন্য লোকদের জন্য ওই কল্যাণ নেই।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শোনালেন আশরাফ ভাই। এই হাদিসটি থেকে আমরা জ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে জানতে পারলাম। আমরা সবাই জ্ঞান চর্চা অব্যাহত রাখব এই কামনা করে নজর দিচ্ছি ইমেলের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের রংপুর শহরের পূর্ব গোয়ালু থেকে, আর পাঠিয়েছেন আই আর আইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগের সভাপতি ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। আমার প্রাত্যহিক কাজের রুটিনের শীর্ষে এখন অবস্থান করছে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা। আমার শুধু নেশার খাতিরে রেডিও তেহরান শোনা নয়, বরং এ বেতারের অনুষ্ঠানের মানেই আমাকে অনুষ্ঠান শুনতে বাধ্য করে। আমার প্রতিদিনের সন্ধ্যা মানেই রেডিও তেহরান। আর খুদে শ্রোতা মারুফ সে তো সারাদিনই ঘুরে ফিরে জিজ্ঞাসা করেছে রেডিও তেহরান কখন শুরু হবে, কারণ রেডিও তেহরানের অনুষ্ঠান তাকে শোনাতেই হবে। নেট সমস্যার কারণে কোনো দিন রেডিও তেহরান শুনতে না পারলে সে খুব মন খারাপ করে। রেডিও তেহরানের অনুষ্ঠান সূচি তার মুখস্থ। সকলেই মারুফের জন্য দোয়া করবেন।
রেডিও তেহরানকে পছন্দের গণমাধ্যম হিসেবে বেছে নেয় ভাই মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট বন্ধু মারুফকে অনেক অনেক আদর আর ভালোবাসা রইল।
আরেকটি কথা, মারুফ কিন্তু আমাদের রংধনু আসরে অংশ নিতে পারে।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি অনন্য মাধ্যম রংধনু আসর। এতে অংশ নিয়ে শিশুরা গান, ছড়া, কবিতা, সুরা ও কৌতুক শোনাতে পারে। আগ্রহী শিশুদের নাম ও ফোন নম্বর জানালে আমরাই ফোন করে সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা করব।
তো সুন্দর মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য ডক্টর মুস্তাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ জানিয়ে পরের মেলটি চেক করছি। এটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে, আর পাঠিয়েছেন দেবাশিস গোপ। তিনি লিখেছেন, এটা ঠিক যে আমাদের কারোরই যুদ্ধ কাম্য নয়, তবু পশ্চিমা সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ আমেরিকা ও তার মিত্র দেশগুলো যুগ যুগ ধরে যুদ্ধের মাধ্যমে কি চরম অবস্থা তৈরি করে আসছে তা আমরা সকলেই জানি। এর অবসানে সম্মিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণের সময় এসেছে। আমাদের এখন এদের বিরুদ্ধে গিয়ে এদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে। এরপর তিনি গত 7ই জানুয়ারি প্রচারিত শেষ ত্রাণকর্তা ও সোনালী সময় অনুষ্ঠানের প্রশংসা করেছেন।
ভাই দেবাশিস গোপ, সমসাময়িক বিষয়ের পাশাপাশি আমাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের রাজবাড়ী জেলার চন্দনী গ্রাম থেকে এসেছে আসরের পরের মেইলটি, আর এটি পাঠিয়েছেন রাজবাড়ী জেলা বেতার শ্রোতা কমিটির সভাপতি শ্রী গোপীনাথ পাল। তিনি লিখেছেন, 22 জানুয়ারি প্রচারিত প্রিয়জন আসরে আমার ছোট্ট লেখাটি ঠাঁই পেয়েছে, এজন্য আমি প্রিয়জনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের একজন নতুন শ্রোতা, রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো আমার মন কেড়েছে। আমি আশা করছি আপনাদের সকল আয়োজনের সাথেই থাকব।
ভাই গোপীনাথ পাল, রেডিও তেহরানের অনুষ্ঠান মালা আপনার মন কেড়েছে জেনে ভালো লাগলো। আশা করি আবারও চিঠি লিখবেন।
আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি থানার মানিকখালি থেকে, আর পাঠিয়েছেন আব্দুল কাদের। সালাম প্রীতি ও শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা, আমাকে ধরতে পারেন রেডিও প্রেমিক। রেডিও তেহরান শুনতে আমার খুব ভালো লাগে। আমি 2020 সাল থেকে রেডিও তেহরান শুনে আসছি। তার আগে অন্যান্য রেডিও এবং এফএম শুনতাম,
যখন থেকে রেডিও তেহরান আমি শুনতে পেয়েছি, তখন থেকে আমার আর অন্য কোনো রেডিও শুনতে একদমই ইচ্ছে করে না। এর প্রধান কারণ, রেডিও তেহরান অন্যদের থেকে আলাদা এবং তাদের পরিবেশনা অনেক অনেক সুন্দর আর অতুলনীয়।
এরপর আব্দুল কাদির ভাই রেডিও তেহরান শোনার পেছনে এক এক করে সাতটি কারণ উল্লেখ করেছেন। সেই কারণগুলো সহ তার পুরো লেখাটি পার্স টুডেতে প্রকাশিত হয়েছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। রেডিও তেহরানের অনুষ্ঠানের রিসিপশন মান নিয়ে দুটি মেইল পাঠিয়েছেন আশরাফ হোসেন। তার ঠিকানা হচ্ছে গ্রাম হাতিশালা, জেলা নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত। এ শ্রোতবন্ধু লিখেছেন, 26 জানুয়ারি শর্টওয়েভে রেডিও তেহরানের রিসিপশন মানে বেশ প্রবলেম ছিল, যদিও পরে সমাধান হয়ে যায়। ওই দিন সুন্দর জীবন অনুষ্ঠানে খুব ভালো আলোচনা হচ্ছিল, কিন্তু তা ছিল খুবই সংক্ষিপ্ত। সময়টা বাড়ানো যায় কিনা ভেবে দেখবেন। তার আগের দিন রংধনুতে সম্পদ ও জ্ঞানের গুরুত্ব সম্পর্কে অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, বিশেষ করে ছোট্ট বন্ধুর সাক্ষাৎকারটি।
ভাই আশরাফ হোসেন, শ্রবণমান রিপোর্ট ও অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সুন্দর জীবন অনুষ্ঠানের সময় বৃদ্ধির যে প্রস্তাব আপনি দিয়েছেন, তা আমাদের বিবেচনায় থাকল। আশা করি আবারও লিখবেন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে 2023 সালে রেডিও তেহরানের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা দেবাশিষ গোপ এবং বাংলাদেশের কুষ্টিয়ার সিনিয়র শ্রোতা মুখলেসুর রহমান। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা শ্রেষ্ঠ শ্রোতা হওয়ার অনুভূতি জানব মুখলেসুর রহমান ভাইয়ের পাঠানো অডিও বার্তায়।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মখলেসুর রহমান, প্রতিষ্ঠাতা মহাপরিচালক বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, খাদিমপুর বাজার, কুষ্টিয়া। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা রেডিও তেহরান বাংলা বিভাগ সার্বিক বিচার বিশ্লেষণ করে বাংলাদেশ থেকে আমাকে 2023 সালের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার বিজয় হিসাবে নির্বাচিত করায় আমি বাংলা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশের জ্ঞানী গুণী শ্রোতাদের মধ্য থেকে আমি 2023 সালের বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার বিজয়ী হতে পেরে নিজেকে ধন্য ও গর্বিত বোধ করছি এবং সেই সাথে আমি অত্যন্ত আনন্দিত, অভিভূত ও উচ্ছ্বসিত হয়েছি। 2023 সাল জুড়ে রেডিও তেহরানের সম্প্রচারিত ও পরিবেশিত তথ্যবহুল, শিক্ষণীয়, জ্ঞানবর্ধক, সময় উপযোগী ও হৃদয়গ্রাহী অনুষ্ঠানগুলো শুনে গঠনমূলক সমালোচনা, প্রশংসা, প্রস্তাব, অনুরোধ, প্রশ্নসহ রিসিপশন রিপোর্ট পাঠিয়েছি। সেই সাথে রেডিও তেহরানের ওয়েবসাইটের প্রতিবেদনগুলো পড়েছি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্য অন্য শ্রোতা দর্শকদের উৎসাহিত করেছি। আমার অসংখ্য লেখা ইমেলগুলো শ্রোতানন্দিত প্রিয়জনের আসরে ঠাঁই পেয়েছে এবং বাছাইকৃত শ্রেষ্ঠ লেখাগুলো রেডিও তেহরানের জনপ্রিয় পাস্টুডের মতামত বিভাগে প্রকাশিত হয়েছে। আমার অনেক দিনের আশা, অনেক দিনের স্বপ্ন, সেই আশা ও স্বপ্ন রেডিও তেহরান আমাকে একজন যোগ্য শ্রোতা হিসাবে সম্মানিত করেছেন। এই জন্য রেডিও তেহরানের কাছে আমি আজীবন চির ঋণী হয়ে থাকব। আমার এই বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কারের সম্মান সামনে চলার পথের পাতেও হয়ে থাকবে। রেডিও তেহরান আমার দীর্ঘদিনের চলার পথের সাথী। বাংলা বিভাগের শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রিয় বেতারের পাশে নীরবে নিভৃতে ছায়ার মতো পাশে ছিলাম, আসি এবং যতদিন আল্লাহ পাক আমাকে হায়াতদারাজ করেন ততদিন আমি রেডিও তেহরানের পাশেই থাকব ইনশাল্লাহ। নতুন বছরে আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি। সবাইকে ধন্যবাদ।
শ্রেষ্ঠ শ্রোতা হওয়ার অনুভূতি প্রকাশের পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্যে শ্রোতাবন্ধু মোখলেসুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবসময় রেডিও তেহরানের সাথেই থাকবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমিরুল মুমিনিন হজরত আলী আলাইসাল্লামের পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে গত 24 জানুয়ারি প্রচারিত বিশেষ আলোচনাটি উপভোগ করলাম। আলোচনার মাধ্যমে এই মহামানবের নানা দিক তুলে ধরে ইসলামের এক গৌরবময় ব্যক্তিত্বের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ জানাই ইসলামের ইতিহাসে এই মহান ব্যক্তিত্বের জন্মদিনটি স্মরণ করার জন্য।
একই অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এই মেইলটি পাঠিয়েছেন এস এম হৃদয় রহমান। তিনি লিখেছেন, প্রতিবারের মতো এবারও রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডেতে হজরত আলী আল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত একটি লেখা প্রকাশিত হয়েছে, যা আমাকে বেশ আলোড়িত করেছে। পিতা দিবস আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের পবিত্র জন্মবার্ষিকী শিরোনামে পার্স টুডেতে প্রকাশিত লেখাটিতে আমিরুল মোমিনিনকে এমনভাবে তুলে ধরা হয়েছে ঠিক যেমনটা তিনি ছিলেন। হযরত আলী আল ইসলাম সম্পর্কে নির্ভুল তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং লেখা অন্য কোনো গণমাধ্যমে তেমন একটা পাওয়া যায় না, যেমনটা রেডিও তেহরান এবং পার্স টুডেতে পাওয়া যায়।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানটি সম্পর্কে মতামত জানানোয় ভাই নাজিমুদ্দিন ও হৃদয় রহমান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার চুপি থেকে হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, সাবে ইয়ালদা ইরানের শীতকালীন একটি জনপ্রিয় উৎসব, যা প্রাচীনকাল থেকেই ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছে বলে শুনেছি। এ উৎসবকে কেন্দ্র করে ইরানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সাবে ইয়ালদা সম্বন্ধে প্রিয়জনের আসরে বিস্তারিত জানতে আগ্রহী
ভাই হাফিজুর রহমান, সাবে ইয়ালদা সম্পর্কে বিস্তারিত বলার জন্য একটি আলাদা অনুষ্ঠানের প্রয়োজন। তবে আপনার কৌতূহল মেটাতে সংক্ষিপ্তভাবে এই রাত সম্পর্কে কিছু কথা তুলে ধরছি। শীতকালে নিরক্ষরেখা থেকে সূর্যের দূরতম অবস্থানকালে উত্তর গোলার্ধের দীর্ঘ রাতে উদযাপিত হয় সাবে ইয়ালদা। ইরানে ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর ডিসেম্বরের 20 অথবা 21 তারিখ রাতে উদযাপিত হয় এই উৎসব। ইয়ালদার রাতে মূলত শীতের সূচনা উদযাপন করা হয়। ইরান ছাড়াও আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিছু ককেশীয় অঞ্চলের দেশ যেমন আজারবাইজান এবং আর্মেনিয়ায় বছরের একই সময় এই সাবে ইয়ালদা উদযাপিত হয়। এসব অঞ্চলের মানুষ যেসব কারণে সাবে ইয়ালদা উদযাপন করে থাকে, তার মধ্যে শীতের আগমন এবং অন্ধকারের উপর আলোর বিজয় অন্যতম। তারা মনে করে অন্ধকার মন্দের প্রতীক, আর সাবে ইয়ালদার পরে প্রথম সকাল অন্ধকার ও অশুভ শক্তির উপর সূর্য এবং আলোর বিজয়ের সূচনা। অর্থাৎ এই রাতে আলোর কাছে আধার পরাজিত হয় এবং এ রাত থেকেই মানব জাতির জন্য সুদিনের পালা বইতে শুরু করে।
হাফিজুর রহমান ভাইয়ের প্রশ্নের উত্তরের মাধ্যমেই আসর গোছানোর সময় হয়ে গেল। তবে বিদায় নেওয়ার আগে রয়েছে একটি আবৃত্তি। কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আবৃত্তি করেছেন বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী মুস্তাকিসুর রহমান মুস্তাক।
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষি আছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞেসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা,
গুরু গরজায় বাজ, পশ্চাদ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জেথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দেবে কোন বলিদান, আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার।
খুব চমৎকার ভাবে আবৃত্তি করা কবিতাটি আপনারা শুনলেন। তো বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 29শে জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমল 33,000 কোটি টাকা। যুগান্তর, মানবজমিন, 21 দিনে রিজার্ভ কমেছে $2.2 billion। ইত্তেফাক লিখেছে, দূষণে শীর্ষ ঢাকার বাতাস আজ খুব অস্বাস্থ্যকর। দেশের চিকিৎসার উপর মানুষের আস্থা নেই বললেন স্বাস্থ্যমন্ত্রী প্রথম আলো। বিদ্যুৎ খাতে দেনা 44,000 কোটি টাকা। সংকটের গভীরতা বুঝতে চাচ্ছে না সরকার, এটাই বড় সংকট। ডেইলি স্টার বাংলা কলকাতা শিরোনাম। কংগ্রেস পথ সহজ, রাহুলের পাশে থাকতে পারেন মীনাক্ষীরা, আনন্দবাজার পত্রিকা। কে হরিদাস পাল? ও একটা রাহুলকে বেনজির আক্রমণ শুভেন্দুর, সংবাদ প্রতিদিন। রামের ছবিকে হিন্দু রাষ্ট্রের হাতিয়ার বানাতে চাইছেন মোদি, সংবিধানে আছেন আকবর, অশোক, টিপু সুলতানও, গণশক্তি। আজ বাংলা ছেড়ে বিহারের পথে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা আজকাল।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক একটি খবরের শিরোনাম এরকম, দেশের চিকিৎসার ওপর মানুষের আস্থা নেই বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। খবরটিতে লেখা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন গতকাল বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা নেই, আস্থাহীনতার কারণে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যান। চিকিৎসা ব্যবস্থার উন্নতি করে দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনতে চান নতুন স্বাস্থ্যমন্ত্রী। সামন্তলাল সেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। তিনি বলেন, এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
বাবা, আমাকে নির্যাতন করা হচ্ছে। দুবাই থেকে এই বার্তা পাঠানো মেয়েটির লাশ ফিরেছে। মর্মান্তিকে প্রতিবেদনে প্রথম আলো লিখেছে, সংসারে স্বচ্ছলতা এনে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে গত বছরের ১৬ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাই গিয়েছিল মেয়েটি। সেপ্টেম্বরের শুরুর দিকে দুবাইয়ে তার মৃত্যু হয়। নভেম্বরের শেষ দিকে এই খবর জানতে পারে পরিবার। ডিসেম্বরে তার লাশ দেশে আসে। তাকে দুবাইয়ের একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু এই কাজ তাকে দেয়া হয়নি। তাকে দুবাইয়ে বিক্রি করে দেয় মানব পাচারকারীরা। সেখানে তাকে যৌন নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। মেয়েটির বাবা বলেন, মানব পাচারকারীরা তাঁর মেয়েকে দুবাই নিয়ে হত্যা করেছেন। মানব পাচারকারী খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।
ডলার সংকটের মধ্যে বিদেশি ঋণ শোধে চাপ আরও বাড়ছে। প্রথম আলোর অর্থনীতি বিষয়ক এই খবরে লেখা হয়েছে, চলমান ডলার সংকটের মধ্যে বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে। উন্নয়ন সহযোগী সংস্থা এবং চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় ভিত্তিতে নেওয়া কঠিন শর্তের অনেক ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে। এ কারণে দ্রুত বাড়ছে ঋণ পরিশোধের পরিমাণ, যা আগামী বছরগুলোতে আরও বাড়বে। সরকার ১০ বছর আগে বছরে যে পরিমাণ বিদেশি ঋণ ও ঋণের সুদ পরিশোধ করত, এখন পরিশোধ করতে হয়েছে তার দ্বিগুণেরও বেশি।
আর যুগান্তরে বিষয়ক এক খবরে লিখেছে, ডলারের বিপরীতে টাকার বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে, টাকার মান কমেছে। ডলারে ঋণ প্রবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে। মানবজমিন লিখেছে, ২১ দিনে রিজার্ভ কমেছে পৌনে ২ বিলিয়ন ডলার। খবরটিতে বলা হয়েছে, দেশে দীর্ঘদিন ধরে চলছে ডলারের সংকট। সংকট উত্তরণে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ছে না। অন্যদিকে আমদানির চাহিদা মেটাতে প্রতিদিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক, ফলে বৈদেশিক মুদ্রা সঞ্চয় বা রিজার্ভ কমছেই। এদিকে ডেইলি স্টার বাংলার খবরে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে দেনা ৪৪,০০০ কোটি টাকা। সংকটের গভীরতা বুঝতে চাচ্ছে না সরকার, এটাই বড় সংকট।
সীমান্তে বিজিবি মহাপরিচালক, রাখাইন পরিস্থিতি অবনতির আশঙ্কা, সৈন্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ। মানবজমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মিয়ানমার সীমান্তে উদ্ভূত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরো মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতি চলছে, যার প্রভাব বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যেও এসে পড়েছে। এমন পরিস্থিতিতে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বিজিবি মহাপরিচালক সীমান্ত পরিদর্শন করেন।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। রাহুল গান্ধীকে কুরুচিকর আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাহুলের ন্যায় যাত্রা প্রসঙ্গে নন্দীগ্রামে বসে সুর চড়ান বিজেপির এই বিধায়ক। ওই মন্তব্যের ভিডিও টুইট করে এক্স হ্যান্ডেলে পাল্টা তোপ তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। শুভেন্দু বলেন, গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী, কে হরিদাস পাল? একটা বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয়। স্টোভের উপরে কয়লা দেয়া হয়, আমি তো দেখিনি, শুনিও নি। যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন? শুভেন্দুর এহেন কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি শুভেন্দুকে তোপ দেখে বলেন, এটা ভাষা? রাহুল গান্ধীকে কি ভাষায় আক্রমণ করছেন গদ্দার? রাজনীতিতে এই ধরনের অসভ্যতা অপসংস্কৃতি বন্ধ হোক।
রামের ছবিকে হিন্দু রাষ্ট্রের হাতিয়ার বানাতে চান মোদী। সংবিধানে আছেন আকবর অশোক টিপু সুলতানও। গণশক্তি পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, সংবিধানের অলঙ্করণে রামের ছবি ব্যবহারকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার হাতিয়ার বানাতে চান কি মোদী? প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক ভাষণ দেখেই এমন প্রশ্ন উঠছে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের পর রোববার মন কি বাত অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদী সংবিধানের অলঙ্করণে রামের ছবির ব্যাখ্যা দিয়েছেন নিজের মতো করে। অতি কৌশলে এদিন তিনি সংবিধান থেকে রাম এবং রাম থেকে অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় চলে গেছেন। বিশ্লেষকদের মতে, মোদী সংবিধানের মূল দলিলে রামের ছবি থাকাকে ব্যবহার করে সংবিধানের যে মূল ভাবনা তাকে খারিজ করার কাজে ব্যবহার করতে চান।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার বিশেষ সংবাদ শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। ইরাকে মতের মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা জোরদার করার হুমকি দিয়েছে সেদেশের একটি প্রতিরোধ আন্দোলন। হরকত হিজবুল্লাহ আন নুজাবার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমান্ডার নিউ আরব ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দিয়েছেন। তিনি এমন সময় এই হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন। সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, দামেস্কের জেইন বিয়া এলাকার ওদূরে একটি ভবনে ইসরায়েলের তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সিরিয়ার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে কয়েকটি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম হয়। কোনো কোনো সূত্র বলছে, ইসরায়েল আজকের হামলা অন্তত দুইজন শহীদ এবং কয়েকজন আহত হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ বা আনরোয়ার বেশ কয়েকজন কর্মীকে ছাড়াই করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। জর্দান সীমান্তের কাছে ড্রোন হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনায় হামাস বলেছে ড্রোন হামলা ছিল আমেরিকার জন্য সুস্পষ্ট বার্তা। ইরান বলেছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জন্য ইরানকে জড়িয়ে ব্রিটিশ বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ করবে না নিরাপদ সড়ক চাই সংগঠন। সরকারকে পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরার আহ্বান। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে বলেছেন, বিজেপি যাই বলুক এখানকার সবাই দেশের নাগরিক। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আক্তার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.